আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
সম্প্রতি অনুষ্ঠিত হলো ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই নির্বাচন বিভিন্ন কারণে এবার বেশ সাড়া জাগিয়েছে। এর ফলাফলে দেখা যাচ্ছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আবারও তৃতীয়বারের মতো ক্ষমতায় যাচ্ছে। পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন অস্ট্রেলিয়া প্রবাসী ভারতীয় বাঙালি কমিউনিটি, আমাদের সাথে আছেন পেশায় ব্যাংকার এবং মেলবোর্নের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ মিস্টার সিদ্ধার্থ ব্যানার্জি। সিদ্ধার্থ ব্যানার্জি, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত। পশ্চিমবঙ্গের যে সাম্প্রতিক নির্বাচন হলো, সে বিষয়ে আপনার মূল্যায়নটা কি?
পশ্চিমবঙ্গের নির্বাচনটা এবছর ছিল মূলত দুটো জায়গা থেকে, অর্থাৎ শাসক শ্রেণীকে মানুষ আবার ফিরিয়ে আনবে কিনা, যেটা খুব এক কথায় বলতে গেলে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন। তো এখন যদি আপনি রাজনৈতিক ভাবে ভাবেন এবং রেজাল্ট যা বলছে, রেজাল্টটা কিন্তু মূলত দুই দলের মধ্যে বিভক্ত হয়েছে। তৃতীয় কোনো দল বা চতুর্থ কোনো দল সেখানে দাঁত পড়াতে পারেনি, এবং যে গ্যাপটা তৈরি হয়েছে প্রথম স্থানাধিকারী আর দ্বিতীয় স্থানাধিকারীর মধ্যে, সেই গ্যাপটাও বেশ অনেকটা গ্যাপ, মানে দু অক্ষর আর তিন অক্ষরের মতো গ্যাপ। বিজেপি যারা সেকেন্ড পজিশনে তারা দু অক্ষরের সংখ্যা পেয়েছে, অর্থাৎ 100 নিচে সিট পেয়েছে, এবং মূলত 294টা সিট নিয়ে তো হয়, তার অর্ধেক সিট পেলেই সংখ্যাগরিষ্ঠ পাওয়া যায়। তৃণমূল কংগ্রেস পেয়েছে 200-এর উপর সিট। তো সুতরাং এই যে গ্যাপটা তৈরি হয়েছে, এবারে প্রশ্ন উঠতে পারে যে এতটা গ্যাপ তো কেউ সমীক্ষায় ভারতবর্ষের কোন সংবাদ সংস্থা, কোন ওপিনিয়ন পোল সংস্থা, তারা এই এত বড় গ্যাপটাকে তুলে আনেনি। এই গ্যাপটা তখনই তৈরি হয় যখন ওই সেটা হচ্ছে যে বহু মানুষ যারা তৃতীয় লোকে যারা ভোটটি দিল না, তারা কাকে ভোটটা দিল, তারা এতকাল তৃতীয় লোকে দিত। এবং ধরুন বামফ্রন্ট আগে 26টা সিট ছিল তাদের আগের বছরের ইলেকশনে, 2016 ইলেকশনে, সেই ভোটটা গেল হচ্ছে তৃণমূলের দিকে। কেন গেল আমার যেটা ব্যক্তিগত ভাবে ধারণা, সেটা হচ্ছে যেমন বামপন্থীরা সামহাও মনে করে যে বিজেপি একটি এমন দল যেখানে সাম্প্রদায়িক মানসিকতা সুড়সুড়ি আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ওই চিন্তাধারাটা আছে যে বাংলায় যদি এটা আসে তাহলে আমাদের সামাজিক জায়গা থেকে, সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা থেকে সমস্যা। তখন সেক্ষেত্রে তার নেক্সট বেস্ট অপশন হচ্ছে তৃণমূল। এবারে বামফ্রন্টকে ক্ষমতা তারা আনলো না কেন, কারণ তারা অলরেডি বামফ্রন্ট একটি পরীক্ষিত, বামফ্রন্টের লিডারশিপও এখানে একটা বড় গ্যাপ। হ্যাঁ, অনেক নতুন মুখ এসেছিল বামফ্রন্টে এবছরের ভোটে, বা ধরুন অনেক তরুণরা উঠে এসেছিল, কিন্তু তরুণদের হাতে রাজ্যকে পুরো তুলে দেওয়া, একটা 18 বছরের বা একটা 28 বছরের ছেলে বা মেয়ের হাতে, এই জায়গাটা একটা মিশ্রণটা ঠিক মতো দাঁড়ায়নি, হয়তো সেটাও একটা হতে পারে। কারণ আমার পুরোটাই তো বুঝতে পারছেন, পুরোটাই আমার একটা ইন্টারপ্রিটেশন থেকে বলা, এটা কোনো কারণ নাও হতে পারে। তবে ওই ফ্যাক্টরটা যেহেতু ইম্পর্টেন্ট, সেহেতু বিশ্লেষণে আনলাম যে তৃতীয় যে অংশটা থাকে, মানে ধরুন যারা রেগুলার বিজেপিকে ভোট দেবে, তারা তো ভোট দেবেই বিজেপি, যারা তৃণমূলের সাপোর্টার তারা তৃণমূল তৃণমূলকে ভোট দেবে, এটা তো যারা ভোটটা দিল। কিন্তু ওই গ্যাপটা যে তৈরি হয়, ওই গ্যাপটা তৈরি হয় যে তৃতীয় যারা দুজনকেই খুব একটা পছন্দ করে না, কিন্তু যারা তাদেরকে ভোট দিতে হবে তারা কাটে দেবে। তো এইটা ঘটনাটা ঘটেছে। এবারে প্রশ্ন হচ্ছে যে বিজেপিও অনেক অ্যান্টিসিপেটেড ছিল, মানে অ্যান্টিসিপেট করে যে সিট গুলো সেখানে জিততে পারেনি, এবং সেখানে আমাকে যদি ব্যক্তিগত ভাবে বলতে হয়, আমার মনে হয় যে সাংগঠনিক দুর্বলতা ছিল বাংলার যে আঞ্চলিক রাজনীতি, সেটা প্লাস পয়েন্টই বলুন মাইনাস পয়েন্টই বলুন, তো সেই জায়গায় যে একদম যে লোকাল আঞ্চলিক ফ্লেভারটা, সেটা দিল্লি থেকে উচ্চ স্তরের নেতারা এসে যে সেই ফ্লেভারটা নিয়ে আসতে পারবেন, তাদেরকে কোথাও যেন একটা অতিথি শিল্পীর মতোই মনে হয়। এটা হবে যত ভালোই সে গানটা গান না কেন, তাকে কিন্তু পাড়ার আর্টিস্ট মনে হবে না। তো এই একটা ব্যাপার ছিল। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয়েছিল যে যত ইলেকশন এগিয়ে এসছে তত যেন একটা ওই ক্যান্ডিডেটের অভাব, মানে প্রার্থীর অভাব থেকে তখন হঠাৎ মনে হয়ে গেল যে আমি যদি অন্যের দলের প্রার্থী নিয়ে এসে আমার দলে প্রার্থী করি, তো তাদের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, তাদের একটা অবস্থান আছে, তাদের একটা ফলোয়িং আছে, তো সেটার বেনিফিটটা যদি আমি নিতে পারি, এই অঙ্কটা কিন্তু ভুল হয়ে গেল। যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তারা প্রায় মোটামুটি ধরে নিন 90% কেউ সফল হয়নি। তো আমার মনে হয় যে ওই যেটা ইংরেজিতে বলে টেকিং দ্য উইংস অফ দ্য সেল, যে পালে একটা 2019 ইলেকশনে যে ভোটের পালে হাওয়া লেগেছিল বিজেপির, সেখান থেকে হাওয়াটা অনেকটা সরে গেল তার। এইগুলো যেমন ছোট 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 কারণ, একটা জিনিসের পতনে কিন্তু একটা শুধুমাত্র কারণ হয় না। ওয়ান ব্লান্ডারাস মিস্টেক ডাজ নট লিড টু ডিজাস্টার, যেটা ডিজাস্টারটা যখন হয় অনেকগুলো ছোট ছোট কারণ একত্রিত হয়ে আসে তখন এটা।
আমরা দেখেছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় নেতারা যথেষ্ট ক্যাম্পেইন করেছেন এই রাজ্য নির্বাচনে, তারপরেও ঠিক সেভাবে আশানুরূপ ফল বিজেপি পায়নি।
একটা ভূমিপুত্র যে ন্যাচারালিটি থাকবে সেটা কিন্তু সত্যি আপনার হৃদয়ে এক গাদা ভালোবাসা কি এক গাদা উত্তেজনা সব নিয়ে দিয়ে আপনি আসছেন, হয়তো যে কোনো ক্ষেত্রে, এটা শুধু রাজনৈতিক ক্ষেত্রে বলছি না, তখন ওই ওই একটা ওই আপনত্বটা ঠিক ওরকম ভাবে হয় না। বুঝতে পারছেন আমি কি বোঝার চেষ্টা করছি? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার থেকে যদি তার জন্য দেখুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেন। এটা একটা বিরাট ঘটনা, যতটুকু করে আমরা দেখাবার চেষ্টা করি না কেন মানচিত্রে, রাজনৈতিক মানচিত্রে, ঘটনাটা কিন্তু বড়। কারণ যে দল জিতলো এইরকম একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, সেই দলে যার যেখানে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সিটে তিনিই ক্যান্ডিডেট, সত্যি সত্যি তাই। কারণ বহু এমন ক্যান্ডিডেট আছে যারা যাদের নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তারা শুধু দিদির দলের প্রার্থী হিসেবে তারা তো ভোটটা পেয়েছে, সেক্ষেত্রে সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন কোন জায়গায়, এই এটাই বিরাট ভাববার বিষয় যে ভূমিপুত্রের কাছে, মেদিনীপুরের ছেলের কাছে উনি হেরেছেন। জেল মানুষটা ভালো মন্দ বিচার করার দায়িত্ব আমার নয়, কিন্তু যে মানুষটা অ্যাটলিস্ট রাজনীতির ব্যাকগ্রাউন্ডে গ্রাউন্ড লেভেলে কাজ করা উঠে আসার একটা মানুষ, এইটুকুই কারণ তো। এছাড়া অন্যান্য রাজনৈতিক কি ইনস্ট্রুমেন্ট কাজ করেছে না করেছে ইত্যাদি প্রভৃতি, সেটা তো একটা যেকোনো নির্বাচনের একটা অঙ্গ, সে যেকোনো দল প্রতিটা দলেরই তার নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকে, নিজস্ব একটা ট্যাকটিক্স থাকে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, একজন মহিলা প্রার্থী বিজেপি জিতেছেন, যেমন এত এত বড় একটা প্রতিকূল পরিবেশের মধ্যেও, যার অনেক রকম প্রতিকূলতা আছে, বিরোধী দলের যে প্রতিকূলতা গুলো থাকে সেগুলো তো আছেই, তা সত্ত্বেও একদম মাটির একটি মানুষ, এক মহিলা প্রার্থী জিতলেন, তার সততার একটা প্রতিচ্ছবি
বিজেপি যদিও হেরে গেছে। তারা এর আগে 2016 সালে তাদের তিনটি আসন ছিল, এবার তারা অলমোস্ট 77 এর মতো তারা আসন পেয়েছে। তার মানে কি এটা ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি আগামীতে বেশ শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হচ্ছে, এবং ফিউচারে বিজেপির পশ্চিমবঙ্গের রাজনীতিটা কেমন হবে বলে আপনি মনে করেন?
যেকোনো রাজনীতির প্রেক্ষাপটটা দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, সেটা যেকোনো ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে থাকে, একটা প্র্যাকটিক্যাল সাইড, একটা থিওরিটিক্যাল সাইড। আজকে যদি নির্বাচনী ইস্তেহার দেখেন যেটা তৃণমূলের তরফ থেকে বেরিয়েছে, আর এদিকে যদি দেখেন আপনি বিজেপির সংকল্প পত্র যেটা বলছে নির্বাচনী ইস্তেহারই, দুটাই দেখবেন যদি আপনি দুটো পার্টি কাউকেই না চেনেন আপনার শুনে খুব ভালো লাগবে। কিন্তু এই যে বিচারটা দুটো দলের মধ্যে, তার মানে ইস্তেহার পরে নিশ্চয়ই বিচারটা হয়নি, একটা ইমোশনাল কোশ্চেন কাজ করেছে। মানুষ যদি পুরোটাই কিন্তু লজিক দিয়ে ভোট দেয়নি, মানসিকতাটা এমন হয়ে থাকে যে আমাদের অনেক সামাজিক অনেক রকম সমস্যার মধ্যে আমাদের একটা ভালনারেবিলিটি থাকে, প্রত্যেকটা মানুষের একটা স্পর্শকাতর জায়গা থাকে, সেই জায়গাটায় যদি কেউ নেগেটিভ দিয়ে কিছু ঢোকে তাহলে সেই নেগেটিভটা বিশ্বাস করতে, এমনি মানুষ নেগেটিভ কে বিশ্বাস করতে একটু বেশি ভালোবাসে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু ওই কাটাকুটি খেলাটা হয়ে যায়। এইবারে কামিং ব্যাক টু ইউর পয়েন্ট, এটা একটা ম্যাসিভ গ্রোথ, অ্যাবসলিউটলি। আপনি যদি এবারে বিশ্লেষক হিসেবে আমি বলি ব্যাপারটাকে, 2016 তিনটে সিট, সেটা আজকে মাত্র 5 বছরে হয়ে গেল 70, এরকম অনেক 5 বছরের ইতিহাসে আগে এসছে। তাহলে 2016 আগেও তো বিজেপি ভারতবর্ষের মানচিত্র অন্তত ছিল, এবং পশ্চিমবঙ্গের মানচিত্র ছিল, কিন্তু গত 20 বছর ধরেই আছে, কিন্তু সেটা লোকসভার মানচিত্রে রাজ্যের কোন তাদের অস্তিত্ব ছিল না। তাহলে সেটা একটুখানি অস্তিত্ব এলো, যেটা আপনি বললেন 2016 ইলেকশনে তিনটি মাত্র সিট, কিন্তু তারপরে দেখুন আসল যে পালে লাগা পালে হাওয়া লাগা গল্পটা বললাম, সেই আসল পরিবর্তন যে রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা হচ্ছে 2019 লোকসভায়, যেখানে 42টার মধ্যে 18টা সিট পেল বিজেপি। তা এইবারে এই যে উত্থানটা একটা মানে একটা জায়গায় কিন্তু বিশ্বাসযোগ্যতা এসেছে, এবং সেই সময় ওইটাই আমি বলার চেষ্টা করছিলাম যে কিছু কিছু গুণিতক কিছু কিছু এলিমেন্টারি জায়গাগুলোকে যদি চেঞ্জ করতে পারে, অর্থাৎ আজকে কিন্তু বিজেপির একটা খুব স্ট্রং জায়গায়, হ্যাঁ ভেঙে পড়ার জায়গা মানসিক ভাবে, কিন্তু সেটা মানে ভেঙে পড়া মানে নিঃস্ব হয়ে যে ভেঙে পড়া সেটা কিন্তু না, অর্থাৎ এদিকে কিন্তু স্ক্র্যাচ থেকে আবার শুরু করতে হচ্ছে না, কনস্ট্যান্ট যদি স্ট্রং বিরোধিতা থাকে সেখানে কিন্তু অনেকগুলো কাজ আলটিমেটলি বেরিয়ে আসে, সেটা উপকৃত হয় জনসাধারণ। বিজেপি যদি এই দিকগুলোকে বিশ্লেষণ করে, নিশ্চয়ই তারা বিশ্লেষণ করবে। এদিকে দেখুন প্রশান্ত কিশোর কিন্তু তার পলিটিক্যাল অ্যালায়েন্স ছেড়ে দিয়েছে, প্রশান্ত কিশোর আর নিজে একজন রাজনৈতিক পলিটিক্যাল অ্যাডভাইজার বা কনসালটেন্ট হয়ে থাকছেন। এই প্রশান্ত কিশোরের কৌশলে একটা বিরাট ভূমিকা জেতার পেছনে, কারণ 2021 যখন এই শকিং রেজাল্টটা হয়েছিল তৃণমূলে, 42টার মধ্যে মাত্র 20টি আসন পেয়েছিল, তখন এই প্রশান্ত কিশোর কিন্তু এসে এই জায়গাটা একটা বিরাট প্রভাব ফেললো, সেই মানুষটা কিন্তু চলে গেল, একটা ভালো স্ট্রং ওয়াচ ডগ এর মতো কাজ করে বিরোধী পক্ষ, সেটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই টাইমটা, এই যে নেক্সট 5 বছরের যে সময়টা, কারণ 2019 ভোটটা হয়েছিল এই মে মাসে, সেখান থেকে 2021 জাস্ট 2 বছর, 2 বছরের মধ্যে এত কিছু, 294টা জায়গায় প্রার্থী দেওয়া, সেরকম প্রার্থী দেওয়া যারা ওই সমস্ত ওই যে বললাম টিকমা কিংবা বক্স গুলো করবে, তারপরে সেইখান জায়গায় সেই অনুপাতে কিন্তু 2 বছরে অনেকটা করেছে
বিজেপির। অন্যান্য রাজ্যে আমরা যেমন তাদের রাজনীতিটা দেখি, পশ্চিমবঙ্গে কি একই রকম রাজনীতি হবে বা নাকি তাদের একটু ডিফারেন্ট হবে? কারণ আমরা যতটুকু জানি যে উত্তরপ্রদেশ যেখানে বিজেপি ক্ষমতাসীন, হিন্দু পুনরুজ্জীবনবাদী দল হিসেবে বিজেপি বেশ শক্ত ভূমিকা আছে, কিন্তু একই ভূমিকা কি আপনি মনে করেন যে এই পশ্চিমবঙ্গের
পশ্চিমবাংলার রাজনৈতিক সচেতনতা অনেক বেশি, কিন্তু মুশকিলটা হয় অনেক সময় যেটা দেখবেন বেশি মিষ্টিতে কিন্তু অনেক সময় মুখটা পুড়ে যায়। অর্থাৎ আপনি যে কোনো ক্ষেত্রে একটা সামঞ্জস্য একটা যদি বজায় না রাখা যায় প্রপার রেশিও, মানুষ যেটা কিন্তু এইবারে একটু বেশ অদ্ভুত লাগলো যে একটা যেকোনো কিছুতে ল্যান্ডস্লাইড ভিক্টরি যখন হয় তখন কিন্তু আবেগ থেকেই সেটা হয়। আপনি ভেবে দেখবেন ধারণা মাথায়, একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি যখন হয় তখন সেটা আবেগ থেকে হয়। অর্থাৎ একটা মানুষ সবাই একদম মস্তিষ্ক প্রসূত হয়ে ভোট দিচ্ছে এবং চলো তোমার ইস্তেহার দেখিয়ে দিয়ে তিন নম্বর পয়েন্ট আমার ভালো লাগলো তাহলে তোমার ভোট দেবো, এরকম ভাবে তো ভোট হয় না। পশ্চিমবঙ্গে কিন্তু ভোটটা হয়েছে অনেকগুলো আবেগে, সেটা কখনো নেগেটিভ আবেগ কখনো পজিটিভ আবেগ, কখনো তৃণমূলের সপক্ষে নেগেটিভ পজিটিভ আবেগ আবার কখনো বিজেপির বিরুদ্ধে নেগেটিভ আবেগ। সুতরাং সবাই যে তৃণমূলকে ভালোবেসে তৃণমূলকে ভোট দিয়েছে তাও কিন্তু না, এই যে বিজেপি যে ভোটটা পেয়েছে যে 37% ভোট পেয়েছে, 37% মানুষ তো ভোট দিয়েছে এবং 37% ভোটার মানে কিন্তু যেখানে 67% ওভারঅল ভোটিং হয়েছে ইটস এ ভেরি স্ট্রং নাম্বার। পশ্চিমবাংলার মানুষের একটা মিশ্র অবস্থান আছে, পশ্চিমবাংলার মানুষের নিজস্ব একটা সাইকোলজি আছে, ব্যক্তিগতভাবে মাটির মানুষ বলে বলতে পারছি এবং আমার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে খুব যাওয়া আছে, রাজনৈতিক ভাবে বলুন অরাজনৈতিক ভাবে বলুন সামাজিক ভাবে বলুন, এবং তাদের এই যে মিনি কিছু সিচুয়েশন আছে, মিনি কিছু কালচার আছে, মিনি কিছু চিন্তা ভাবনা আছে, হ্যাঁ, তো সেই জায়গাগুলো যদি ওই আবারও বললাম একটাই কথা যে যদি মাটির স্তরে গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটি করে, যেটা হলো ওই সেন্ট্রালাইজ অ্যাক্টিভিটি তো হবে না ডিসেন্ট্রালাইজ অ্যাক্টিভিটি, অর্থাৎ যদি পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলকে আজকে রাজনৈতিক দল হিসেবে যদি তৃণমূলকে দেখেন, 34 বছরের বাম শাসনের পর তৃণমূল এসেছিল কিন্তু সেখানে তৃণমূলের এই যে উত্থান সেটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে হয়েছিল, তাদের সমস্ত ক্যান্ডিডেট কিন্তু পশ্চিমবঙ্গের ছিল, তাদের প্রধান নেত্রী কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, ওটার জন্য কিন্তু বাইরে থেকে লোকে এনে কনভিন্স করিয়ে পার্টি চেঞ্জ করানো এইসব কিন্তু হয়। এগুলো হচ্ছে কি লার্নিং, এগুলো হচ্ছে কি ফ্যাক্টর। তো যদি মানুষের কাছে একটা আবেদন হাত বাড়ালে বন্ধু এই ধরনের যদি একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারে তবেই কোনো দল সফল হতে পারবে। আর এবছরে কিন্তু অনেকেই ভাবছে যে ধর্মকে সামনে এনে ভোট হয়েছে, অতটা কিন্তু হয়নি যতটা আমরা ভাবছি হয়েছে, অতটা কিন্তু হয়নি। যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুর যে পার্সেন্টেজ সেটা কিন্তু কত হবে, 30% হবে, তাহলে বাকি 70% এর মধ্যেও তো অনেকটা পার্সেন্ট তৃণমূলকে ভোট দিচ্ছে, তাহলে তারা আবার তৃণমূলকে ভোট দিচ্ছে কেন, তারা শুধু ধর্মতেই প্রভাবিত হবে তা হয় নাকি, তাহলে মুসলিম ভোটটা যদি ISF কে গেল না কেন, ISF এর তো নামটা শুনে হয়তো মনে হবে যে হ্যাঁ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কিন্তু তার তো লিডার মেইন লিডার আব্বাস সিদ্দিকী, সে তো পীরজাদা আব্বাস সিদ্দিকী, তার তো একটা নিজস্ব ফলোয়ার লেভেল থাকে এবং সেটা যদি ধর্মীয় জায়গা থেকে সে হয়তো নিজেকে পরিবেশন করেনি, কিন্তু অবচেতন মনে তো এটা কাজ করার কথা। লাস্টার মাসে যে ফ্যাক্টর গুলো এসেছিল সেগুলো অনেকগুলো, যে দুবারে সরকার প্রকল্প এটা কিন্তু December 2020 থেকে চালু হয়েছে, 10 বছর সরকারে থাকার পর December 2020 থেকে দুয়ারে সরকার চালু হল, তার মানে কি গ্রাউন্ড রিয়ালিটিতে আমি সরকারকে যখন আমার দরজার কাছে নিয়ে চলে আসতে পারছি তখন বলছি দেখো আর কি দেখাবো তোমাকে, আমি তো তোমার দুয়ারে চলে এসেছি। তাহলে এরকম একটা সরকার হাতে তৈরি করা, এরকম একটা হাতের মানে যাকে বলে হাতে থাকা সোনার ফল তুমি ছড়িয়ে দেবে, এবার তুমি বিজেপি কে আনলে তাকে জানো না চেনো না, তুমি জানো তোমার চিফ মিনিস্টার কি হবে, জানো না তৃণমূলের চিফ মিনিস্টার কি তুমি কে হবে তুমি জানো, কিন্তু সেটা যে স্ট্র্যাটেজিক গন্ডগোল এবং অধিক সন্ন্যাসীতে গাজনটি নষ্ট হয়েছে, এটা হচ্ছে বিজেপির আঙ্গিক থেকে যা বলতে হয় যে অনেক কিছু একসঙ্গে ভিড় করে দেওয়া হয়েছে কিন্তু আসল স্ট্র্যাটেজিগত ভাবে কিন্তু সেভাবে এগোনো হয়নি, এবং আলটিমেটলি একটা সময় গিয়ে মানুষ ক্লান্ত হয়ে গিয়েছিল যে এ ওকে গালাগালি দিচ্ছে ও তাকে গালাগালি দিচ্ছে, কিন্তু যেটা প্লাস পয়েন্ট তৃণমূলে ছিল অ্যাজ এ শাসক দল সেটা হচ্ছে সরকারকে দুয়ারে দিয়ে চলে যাওয়া, সবুজ সাথীর ক্যাম্পেইনটাকে নিয়ে কথা বলা কি স্বাস্থ্য সাথীর ক্যাম্পেইন, এই দেখুন কার্ড আপনি হসপিটালে যান আপনার চিকিৎসার অনেক টাকার খরচা বহন হয়ে যাবে। তো মানুষ যখন এই ছোট ছোট জিনিসগুলো, এগুলো কি বিজেপি করতে পারতো না, বিজেপি অন্য জায়গায় করে না, কিন্তু সেটা অবধি মানুষের ওয়েট করার ওই রিস্কটা নিতে পারছে না।
তো সবশেষে আমি জানতে চাচ্ছি যে খুব সংক্ষেপে আপনি যদি একটু বলেন যে এই নির্বাচন ভারতের জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা।
অবশ্যই প্রভাব ফেলবে, প্রভাবটা ফেলবে কিন্তু তার থেকে কি আউটকাম হবে সেটার সময় বলে দেবে, কিন্তু প্রভাবটা কি ফেলবে যে যদি আপনি দেখেন যে অ্যান্টি বিজেপি যারা করে কংগ্রেস বলুন অখিলেশ যাদবের দল মায়াবতী দল এই যে বিএসপি এসপি সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর দল আছে, কিন্তু যেটা সমস্যা হয়েছিল 2019 ভোটে যে একটা গঠবন্ধন বলে তৈরি করা হয়েছিল, অর্থাৎ একটা মহাজোট, সেই মহাজোটে ওই যে অতি সন্ন্যাসী ছিল কিন্তু গাজনও হলো না সন্ন্যাসী হলো না কেউ থাকলো না, তার মানে এটা হচ্ছে সবাই সেই সময় কারাকারে একত্রিত হয়েছিল একই মঞ্চে সবাই হাতে হাত লাগিয়ে হাত তুলে দাঁড়ালো, সেই তারা কারা ছিলেন, রাহুল গান্ধী ফ্রম কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়াল ফ্রম আম আদমি পার্টি, এরকম লিডার তেজস্বিনী যাদব ফ্রম আরজেডি, তো এই যে বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসেছিলেন, এখন যেটা হচ্ছে যে এরা কেউই সেরকম ভাবে একটা স্ট্রং এই লেভেল অফ এই যে আপনি একটু আগে বললেন যে প্রচুর কেন্দ্রীয় নেতা এসেছিলেন হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার, এই যে লেভেল অফ প্রেশার ফ্রম সেন্ট্রাল সেটাকে যে স্ট্যান্ড আউট করে তার আগে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি আনলো এতগুলো সিটে, দিল্লির সঙ্গে তুলনা করলে হবে না, কিন্তু কারণ দিল্লি কিন্তু এত সিট নয় দিল্লির যে ইলেকশনটা হয়েছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে অ্যাটলিস্ট বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন এই যদি একটা জোট জোট তৈরি হয় তারা কিন্তু বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেবে, কারণ তৃণমূল কংগ্রেস অ্যাজ আ পলিটিক্যাল পার্টি সেরকম রাষ্ট্রীয় স্তরে সেরকম তাদের সাইজ নয় যাকে বলতে গেলে, তাদের সেই ব্যাপ্তিটা নেই, তাদের সেই লোক বল বা স্ট্রেংথটা নেই, এবং পশ্চিমবাংলার বাইরে তারা খুব একটা মানে অন্যান্য রাজ্যে দু একবার চেষ্টা করেছিল সেখানে কিন্তু পুরোটা পালে হাওয়া লাগেনি। কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অ্যাজ এ লিডারশিপ কোয়ালিটির অ্যাঙ্গেল থেকে যদি ভাবি তাহলে এটা প্রুভেন ফ্যাক্ট হলো যে শি হ্যাজ দ্য লিডারশিপ কোয়ালিটি। এইটার জন্য হয়তো ওই কংগ্রেসের যে মহাজোট যদি তৈরি হয় পরবর্তী ইলেকশনে 2024 সেই ইলেকশনে তখন হয়তো একটা নেত্রী হিসেবে অন্তত মুখ হিসেবে দেখা, কারণ এখানে হয়তো এই বর্ষতাটা এই মান্যতাটা এসে যাবে যে না আমরা রাজি আছি আপনি প্রধানমন্ত্রী হন আমরা একটা জোটের সরকার তৈরি করবো, এবং সেটা করে আলটিমেটলি কে পাওয়ারে আসবে সেটা তো ভোট বলে দেবে ইলেকশন বলে দেবে। কিন্তু সেই ওইটুকুই প্রভাব মনে হয়, কারণ এটা রাজ্য সরকারের গুণিতকটা সেটা চিরকালই পশ্চিমবঙ্গের ইতিহাসে গত 44 বছরে কখনো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার একই দলের হয়নি।
ধন্যবাদ সিদ্ধার্থ ব্যানার্জি, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল নিয়ে আপনার অভিমত আমাদের সাথে শেয়ার করার জন্য। SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের ধন্যবাদ।